যে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা, একটা বড় জিনিস হচ্ছে যে নিরাপত্তার প্রশ্নটা।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। আফগান কর্মকর্তারা বলছেন, দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগের সন্ধ্যায় এক পুলিশ বিদেশি দুজন মহিলা সাংবাদিককে গুলি করেছে। ওই ঘটনায় একজন নিহত হয় এবং অপরজন আহত হয়েছেন। পুরস্কার বিজয়ী জার্মান আলোকচিত্র শিল্পী 48 বছর বয়স্ক আনজা নিয়েনদিয়াং হাউস অ্যাসোসিয়েটেড প্রেসের জন্য কাজ করতেন। এপি সংবাদ সংস্থার সাংবাদিক ক্যাথি গাগনের অবস্থা এখন কিছুটা ভালো। কর্তৃপক্ষ বলছে, পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় কড়া পাহারা বেষ্টিত জেলা পরিষদের ভেতরেই ঘটনাটি ঘটেছে। তার পরপরই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট এবং প্রাদেশিক নির্বাচনে জনগণকে ভোট দিতে উৎসাহিত করার লক্ষ্যে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। একজন ভোটদাতা বলেন যে, প্রার্থী নির্বাচনে জয়লাভ যেই করুক না কেন, নির্বাচনে আমরা একটি জিনিসে আশা করছি, সেটা হচ্ছে নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের গৃহীত পদক্ষেপের ফলে শান্তি আলোচনা থেমে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টি ওবামা প্রশাসন পুনর্মূল্যায়ন করছে। শুক্রবার কেরি বলেন, শান্তি আলোচনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উভয় পক্ষ যদি গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করতে না চায়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সময় এবং প্রচেষ্টাও সীমিত হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সীমাহীন হতে পারে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ইউক্রেন সংকটকে আরও চারিয়ে তোলার জবাবে ইউরোপের জোরালো এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার অ্যাথেন্সে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি একথা বলেন। মনে করা হচ্ছে যে ওই বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি প্রাধান্য বিস্তার করবে। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে নামমাত্র সেনা প্রত্যাহার করেছে, যেখানে এখনও রাশিয়ার বিশাল সেনা সমাবেশ রয়েছে, ফলে রাশিয়া আক্রমণ চালাতে পারে এমন ভীতি সেখানে বাড়ছে। গত 24 ঘণ্টায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে বাংলাদেশে ছাত্রলীগ ও যুব দলের দুই নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়েই জহুরুল আলমের রিপোর্ট।
শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকনকে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা ডরমেটরিতে তার কক্ষে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানায়। লক্ষ্মীপুর জেলার যুবলীগ নেতা রবিউল ইসলামকে বৃহস্পতিবার রাত 11টার দিকে দুর্বৃত্তরা পালেরহাট বাজার এলাকায় গুলি করে হত্যা করে। তবে ওই দুটি হত্যাকাণ্ড কি কারণে ঘটেছে তা জানা যায়নি, পুলিশ এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এদিকে ঢাকায় বৃহস্পতিবার শাহবাগ গণজাগরণ মঞ্চের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার পর শুক্রবার পুলিশ মঞ্চের নেতা ও কর্মীদের লাঠিপেটা করেছে। পুলিশের পিটুনিতে কয়েকজন আহত হয়েছেন বলে মঞ্চের নেতারা জানিয়ে পুলিশ এ সময় মঞ্চের 6 কর্মীকে আটক করেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে ভারতকে বিদ্যুৎ সরবরাহের জন্য করিডোর দেওয়ার সমালোচনা করেছে বিরোধী দল বিএনপি। এ সম্পর্কে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের আরেকটি রিপোর্ট।
বাংলাদেশ তার ভূমি ব্যবহার করে বিদ্যুৎ সঞ্চালনের জন্য ভারতকে করিডোর প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল কর্মকর্তারা জানিয়েছেন। বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান ঢাকায় শুক্রবার এক সমাবেশে বলেন, ভারতকে করিডোর দেওয়ার পরিবর্তে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য তাদের সাথে দর কষাকষির সাহস না থাকলে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
বাংলাদেশের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর ভারতে বিদ্যুৎ সঞ্চালন হবে, সেই লাভের উপযুক্ত অংশ আমরা পাবো না কেন? এবং এই নেগোসিয়েট করার যোগ্যতা সাহস, এই নেগোসিয়েট করার মতো সরকারের লাভ আছে, তার এই সরকারের ক্ষমতায় থাকার কোনো নেই।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিকভাবে 6000 মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালিত হলেও পর্যায়ক্রমে 1,26,000 মেগাওয়াট বিদ্যুৎ ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে বাংলাদেশের উপর দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে অন্যান্য রাজ্যে যাবে। বিনিময়ে বাংলাদেশ স্বল্প কিছু পরিমাণ বিদ্যুৎ পাবে, যার পরিমাণ এখনো নির্ধারণ হয়নি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
পাকিস্তান তালিবান বলছে যে তারা অস্ত্রবিরতির সময়সীমায় এক মাস বাড়িয়েছে। তালিবান মুখপাত্র শহীদুল্লাহ শহীদ শুক্রবার বলেন, 10 এপ্রিল পর্যন্ত অস্ত্রবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে। সরকার যাতে শান্তি আলোচনা পুনরায় শুরু করে সে লক্ষ্যে জঙ্গিরা মার্চ মাসের 1 তারিখ থেকে অস্ত্রবিরতির উদ্যোগ নেয়। বৃহস্পতিবার পাকিস্তান সরকার অন্তত 16 জন তালিবানকে মুক্তি দেওয়ার পরপরই তারা অস্ত্রবিরতির ঘোষণা দিল। দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারির সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বৈঠক নিয়ে নির্বাচন কমিশন কোনো জবাব চাইলে কংগ্রেস বলবে এতে কোনো অন্যায় হয়নি। এ প্রসঙ্গেই আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
দেশের সরকারি সংবাদ সংস্থার খবর, দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারির সঙ্গে সাক্ষাৎ করে কোনো অন্যায় করেনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। নির্বাচন কমিশন এই সাক্ষাতের প্রসঙ্গে কোনো জবাব চাইলে এমনই বলা হবে বলে কংগ্রেসের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে। উল্লেখ করা যেতে পারে, 2-1 দিন আগে সোনিয়া গান্ধী নতুন দিল্লিতে তার বাসভবনে জামা মসজিদের শাহী ইমাম সহ সংখ্যালঘু প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য বৈঠক করেন। এই বৈঠকের মধ্যস্থতা করেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় দেশের প্রথম সারির রাজনৈতিক মহলে। ইতিমধ্যে বিজেপি এই সাক্ষাতে প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে যে সোনিয়া গান্ধী ধর্মের ভোট ব্যাংকে রাজনীতি করছেন, যা নাকি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের সমান। যদিও কংগ্রেসের দলের মুখপাত্র আনন্দ শর্মা এ প্রসঙ্গে সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনের আগে দেশের যে কোনো ধর্মেরই এ জাতীয় কোনো ব্যক্তিত্বের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারতীয় সংবিধানে কোনো বাধা নেই এবং বিজেপি এই বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করছে বলেও তিনি মন্তব্য করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
1992 সালে ভারতের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল সুপরিকল্পিতভাবে। সেই ঘটনায় জড়িতদের গোপন সাক্ষাৎকার বিষয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
1992 সালের 6ই ডিসেম্বর জনতার হাতে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস হওয়াকে ধর্মোন্মাদ মানুষের নেহাতি তাৎক্ষণিক কাজ বলে দাবি করেছিলেন বিজেপি দলের শীর্ষ নেতারা। কোবরা পোস্ট সংবাদ সংস্থার সহযোগী সম্পাদক কে আশিস এই ঘটনায় জড়িত 23 জন নেতৃস্থানীয় সঙ্গে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কথাবার্তা বলেছেন। নিজের পরিচয় গোপন করে এই 23 জনের সাক্ষাৎকার তিনি রেকর্ডও করেছেন। তার দাবি নেতারা কবুল করেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গোপনে মসজিদ ভাঙার জন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিয়েছিল অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের দিয়ে। মসজিদ যে ভাঙা হবে সে কথা জানতেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং ও বিজেপি নেতৃত্বের অনেকেই, স্বয়ং প্রধানমন্ত্রী নরসিংহ রাও। প্রয়োজনে ডিনামাইট ব্যবহার করেও মসজিদ ধ্বংস করার প্রস্তুতি ছিল স্বেচ্ছাসেবকদের হাতে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারত মহাসাগরে পানির নিচে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার খোঁজার কাজ শুরু হয়েছে। তবে ওই কাজে যে যন্ত্র ব্যবহার করা হচ্ছে তার ব্যাটারির মেয়াদ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত প্রধান আঙ্গাস হিউস্টন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবস্থান নির্ণায়ক যন্ত্র তল্লাশির কাজে ব্যবহার করা হচ্ছে। 240 কিলোমিটার জুড়ে ব্ল্যাক বক্স খোঁজার কাজ চলছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠল ভারত। আজ শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 172 রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকার 172 রানের টার্গেট পূরণ করে 19.1 ওভারে 4 উইকেট